শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন দুপুর 12টা, আর বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি। আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
বিএনপি নেতা তারেক রহমানের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পুজো অনুদান বহাল রাখল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
আজকের আলাপনের বিষয় হচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের ভাষাঞ্চরে স্থানান্তর প্রসঙ্গ।
ভাষাঞ্চরে 25,000 রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ।
আর তাছাড়া থাকছে বিশ্বব্যাংকের রিপোর্টে মানব মূলধন বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহানের সাক্ষাৎকার। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। এ মাসের গোড়ার দিকে সৌদি সাংবাদিক যে তুরস্কে নিখোঁজ হয়ে যান তার প্রেক্ষিতে ব্যবসা জগতের দুই নেতা রিচার্ড ব্রানসন এবং স্টিভ কেইস সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন। ব্রিটেনের ভার্জিন গ্রুপের প্রধান ব্রানসন এক বিবৃতিতে জানিয়েছেন, তার ভাষায়, আমি সৌদি আরবের বর্তমান সরকার এবং তাদের নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপরে প্রচণ্ড আশাবাদী, আর সে কারণেই আমি লোহিত সাগরে পর্যটন প্রকল্পে দুটি কার্যক্রমের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছিলাম। তুরস্কের সাংবাদিক জামাল খাগুজির উধাও হয়ে যাওয়ার ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা স্পষ্টতই প্রতীয়মান যে সৌদি সরকারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা পশ্চিমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। অক্টোবর মাসের 2 তারিখে সৌদি সাংবাদিক খাগুজি তার বাগদত্তা হাতিশ চেঙ্গিসকে বাইরে দাঁড় করিয়ে রেখে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি তার আগের বিয়ের তালাকের কাগজপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। তুরস্ক এবং খাগুজির বাগদত্তার দাবি, তাকে কনসুলেট ভবনের ভেতরেই হত্যা করার পর লাশটি সরিয়ে নেওয়া হয়। রিয়াদ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে কিছুক্ষণ পরেই খাগুজি কনসুলেট থেকে বেরিয়ে গিয়েছিলেন। তুরস্কের নেতা প্রেসিডেন্ট রাচেপ তাইয়েব এরদোয়ান সৌদি আরব সরকারকে তাদের দাবির পক্ষে প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গ্রেনেড হামলা মামলার রায়ের কারণে বর্তমানে লন্ডন প্রবাসী বিএনপি নেতা তারেক রহমানের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কেই আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের বিস্তারিত রিপোর্ট।
শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,
নিম্ন আদালতের দেওয়া রায়কে যখন আমরা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন বিএনপিকে দুর্বল করার অসল উদ্দেশ্য বলছি, তখন সেই রায়ের ভিত্তিতে আমাদের যেটা নেতা তারেক রহমানের পদত্যাগের প্রশ্নই আসে না।
মামলার রায়ের পর্যবেক্ষণে আদালতের বক্তব্যের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের বক্তব্যের মিল থাকার বিষয়টি কোন স্বাভাবিক ঘটনা নয় বলে উল্লেখ করে তিনি বলেন, 21 আগস্টের গ্রেনেড হামলার দায় যদি তৎকালীন বিএনপি সরকারকে নিতে হয় তাহলে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। তিনি বলেন, হোলি আর্টিজানের হত্যাকাণ্ড এবং জঙ্গি হামলায় নিহত বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, এনজিও কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইমাম, মুয়াজ্জিন, যাজক, পুরোহিত, ব্লগার সহ অসংখ্য সাধারণ মানুষের হত্যাকাণ্ডের দায় ক্ষমতাসীনদের ওপরেই বর্তালেও মামলার রায়ের পর্যবেক্ষণে এসব বিষয়ে কোনো উল্লেখ নাই। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দানুবীয় 4 ক্যাটাগরির হারিকেনে 11 জন প্রাণ হারিয়েছেন। ফ্লোরিডার সবশেষ অংশ প্যানহ্যান্ডলে গত কয়েকদিন ধরে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় মাইকেল এখন দুর্বল হয়ে গিয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এই ঝড়ের কারণে জর্জিয়া এবং দক্ষিণ ও উত্তর ক্যারোলাইনা রাজ্যের উপর দিয়ে প্রচণ্ড বৃষ্টিপাত এবং প্রবল বাতাস বইছে। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় অনুদান বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। মামলাকারীর আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্টের রায়ের কোনো স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। আর এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দেশের শীর্ষ আদালতের রায়ের পর রাজ্যের ক্লাবগুলিকে 10,000 টাকা অনুদান দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। তবে শীর্ষ আদালতে এখনই এই মামলাটি খারিজ হয়ে যায়নি। আজ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে জানিয়েছে কি কারণে এই অনুদান দেওয়া হচ্ছে তা রাজ্যকে জানাতে হবে। আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত জানাতে হবে যে কি কারণে এই অনুদান দেওয়া হচ্ছে। 6 সপ্তাহ পর ফের এই মামলা শুনানি হবে। ফলে আপাতত পুজো অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও বিষয়টি এখনো বিচারাধীন। রাজ্যের 28,000 ক্লাবকে 10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসখানেক আগে। মুখ্যমন্ত্রী সেই ঘোষণার পরই জনগণের টাকা নিয়ে নয়ছয় করা হচ্ছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় পুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়ার উপর প্রথমে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট, কিন্তু গত বুধবার সওয়াল জবাবের পর জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় হাইকোর্ট। আর্থিক বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আইনসভা যখন কোন সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আইনসভার বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। এই যুক্তিতে মামলাটি হাইকোর্টে খারিজ হয়ে যায়। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পোপ ফ্রান্সিস ওয়াশিংটনের কার্ডিনাল ডোনাল্ড ইউরোল্ড এর ইস্তফা মঞ্জুর করেছেন। কার্ডিনাল ডোনাল্ড ইউরোল্ড নানা সময়ে আনা যৌন নিপীড়ন সম্পর্কিত অভিযোগগুলো যেভাবে মোকাবেলা করেছেন তা রোমান ক্যাথলিক চার্চে দারুণ উত্তেজনার সৃষ্টি করে। এবছরের প্রথম ভাগে কার্ডিনাল ইউরোল্ড থিওডোর ম্যাককেরিকের তাকে ওয়াশিংটন ডিসির বিশপ পদে নিয়োগ দিয়েছিলেন, যার বিরুদ্ধে ইতিমধ্যেই যৌন অসদাচরণের অভিযোগ ছিল। এর পরপরই 1988 এবং 2006 সালে তিনি যখন পেনসিলভেনিয়ার পিটসবার্গের বিশপ ছিলেন তখন ঘটে যাওয়া যৌন কেলেঙ্কারির অভিযোগ সমাধানে তার নেওয়া পদক্ষেপগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। আগস্ট মাসে পেনসিলভেনিয়ার একটি আদালতের জুরি মণ্ডলী মত দেন যে গত 70 বছরে ক্যাথলিক চার্চের 300 জন যাজক অন্তত 1,000 ছোট ছেলেমেয়েদের নানাভাবে যৌন নিপীড়ন করেছেন, যা গির্জার নেতারা লুকোনোর চেষ্টা করেছিলেন। কার্ডিনাল ইউরোল্ডের বিরুদ্ধে আনীত জুরি মণ্ডলীর অভিযোগ তিনি অস্বীকার করেছেন। উগান্ডার পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন যে ভূমিধসে সেখানে 30 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্যোগ মোকাবেলা সংস্থার কমিশনার মার্টিন ওর রয়টার সংবাদ সংস্থাকে জানিয়েছেন নদীর পাড় ধসে পড়ে উপচে পড়া বিশাল জলরাশি কুল ছাপিয়ে পড়লে অনেকে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। উদ্ধারকর্মীরা ইউগলন পর্বতের পাদদেশে যখন ধ্বংসস্তূপ সরাতে শুরু করবেন তখন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন। উগান্ডার রাজধানী কাম্পালার 250 কিলোমিটার দূরে ওই ঘটনাটি ঘটে। দক্ষিণ কলকাতার মাঝের হাড ব্রিজ ভেঙে পড়ার 38 দিন পর আজ ওই রাস্তায় হালকা ধরনের যানবাহন চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু খুলে দেওয়া হল। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী বিস্তারিত জানাচ্ছেন।
সেতু সংলগ্ন বজবজ শিয়ালদা রেললাইনের ওপর একটি নতুন লেভেল ক্রসিংও বসানো হয়েছে, তবে সেটির যাতে ক্ষতি না হয় তার জন্য ওই লাইনে ট্রেন চলাচল কমিয়ে দিতে হচ্ছে। আগে চলত 70 জোড়া ট্রেন, এখন চলবে 52 জোড়া। নতুন সেতুটিও হালকা বলে তার উপর দিয়ে আপাতত 2-চাকা আর 4-চাকার গাড়ি চলতে পারবে একটি একটি করে। গতি সীমিত থাকবে 10 কিলোমিটারের মধ্যে, বাস বা ট্রাক চলবে না। তবু গত 1 মাসেরও বেশি সময় ধরে ওই এলাকার বাসিন্দাদের যত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছিল তার থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা চলাচলের জন্য নানা জায়গায় কাঠের তক্তা আর ইস্পাত দিয়ে চটজলদি তৈরি এই সেতু বসানো হতো, নাম ছিল বেইলি ব্রিজ। কলকাতাতেও তার কয়েকটি রয়ে গিয়েছে, তারই আদলে এই সেতুটি বানিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কর্পোরেশন। খরচ পড়েছে 21 কোটি টাকা। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে যে চীনের নাগরিক শি ইয়ানজুন নানা বিমান চলাচল কোম্পানির নিরাপত্তা তথ্য চুরির চেষ্টা চালানোর কারণে তাকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র এক মিশনে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নভোচারী সহ যে মহাকাশ যান উৎক্ষেপণ করেছিল তা কয়েক মিনিটের মধ্যে ভূপৃষ্ঠে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে। নাসা জানিয়েছে, কাজাকিস্তানের বাইকুনুরে সোভিয়েট আমলের মহাকাশ কেন্দ্র থেকে বৃহস্পতিবার ওই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে এবং অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের ফেসবুক ফ্যান পেজেও। সৌদি আরবে কাজের কয়েকটি ক্যাটাগরি ভাগ করায় সেখানকার শ্রম বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, আর এই অস্থিরতার শিকার হচ্ছেন বাংলাদেশের শ্রমিকরা, বিশেষ করে যারা ফ্রি ভিসায় গিয়েছিলেন তারাই বেশি বিপদে পড়ছেন। ঢাকায় আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত।
বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নতুন নিয়মে অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন, গ্রেপ্তারও করা হচ্ছে ঢালাওভাবে। গত 2 সপ্তাহে 600 বাংলাদেশি পুরুষ শ্রমিক দেশে ফিরেছেন অনেকটা শূন্য হাতে, অথচ এদের অনেকেরই বৈধ কাগজপত্র ছিল। দেশে ফিরে এসেছেন এমন কয়েকজন শ্রমিকের অভিযোগ, কোনো কারণ না দেখেই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সৌদি নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য আচমকা দরপাকড় শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষ মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেয়, অনেকেই চাকরি হারাচ্ছেন। নারায়ণগঞ্জের মোহাম্মদ স্বপন গিয়েছিলেন ফ্রি ভিসায়, তার কষ্টকতা জানালেন এই প্রতিনিধিকে। শ্রম ও ইমিগ্রেন্ট বিষয়ক বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণের মতে এটা ঠিক, বৈধ কাগজ থাকা সত্ত্বেও অনেকেই অবৈধ হচ্ছেন। সৌদি সরকার এবছর যে নতুন নিয়ম চালু করেছে তাতে শ্রমিকদের স্বার্থ রক্ষিত হচ্ছে না, কাজের ধরনও পাল্টে গেছে।
গত 2 বছরে সৌদি আরবে প্রচুর লোক বাংলাদেশ থেকে চলে গেল, যারা গেল 600 রিয়াল বেতনে, 400-500-600 রিয়াল বেতনে। এই কর্মীদের মধ্যে যারা গেল তাদের অনেকেরই তারা ফ্রি ভিসা নামে একটা ভিসা গেল, এবং ফ্রি ভিসার ভিসা বলতে সেখানে আসলে নিজেকে গিয়ে চাকরি জোগাড় করে নিতে হবে। এটি একটা সময় খুব ইজি ছিল, যে তখন আমাদের কর্মীরা একটা ভিসা বের করে তখন রাস্তায় গাড়ি মুছত বা বিভিন্ন ওয়ার্কশপে বা গ্যারেজের মধ্যে তারা চাকরি করত, যেটা সে চাকরির এমপ্লয়ার ছিল একজন কিন্তু কাজ করত অন্য জায়গায়। তো যখন এই ফ্রি ভিসা নামে তারা গেল, অনেক টাকা খরচ, 5-6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে গেল, কিন্তু গিয়ে দিন শেষে দেখলো সেই ধরনের কাজ এখন আর সৌদি আরবে নাই, করা যায় না, পুলিশ ধরে। তখন তার বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তখন তাকে ফিরে আসতে হয়েছে, অনেক টাকা পয়সা বিদেশে খরচ করে গিয়ে তাকে চলে আসতে হয়েছে। এটি হয়েছে কি আরেক ধরনের সিনারিও।
হাসান আহমদ চৌধুরী বলেন, সৌদি আরব থেকে আমরা যেসব খবরাখবর পাচ্ছি তাতে মনে হয় এবছরের শেষ দিকে হয়তো ফেরত আসার সংখ্যা 10-15 হাজার হবে। ওদিকে কয়েক হাজার নারী শ্রমিক বিড়ম্বনা শিকার হয়ে ইতিমধ্যেই দেশে ফিরেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমরা যেমনটি জানি যে সম্প্রতি বিশ্ব ব্যাংকের হিউম্যান ক্যাপিটাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ স্থান ভারত ও পাকিস্তানের স্থানের চাইতে উঁচুতে রয়েছে। বিশ্ব ব্যাংকের এই রিপোর্টে অতি সম্প্রতি এই কথাটি প্রকাশিত হয়েছে। এর আগে আমরা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির মানব সম্পদ উন্নয়ন বিষয়কে বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে সেরকমই ইতিবাচক তথ্য ও মন্তব্য পেয়েছিলাম। আজ আমরা কথা বলতে চাইছি ডক্টর সেলিম জাহানের সঙ্গে, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করছি। তিনি আমরা জানি যে বর্তমানে ব্রিটেনের অক্সফোর্ডে রয়েছেন এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি প্রতিবেদন বিষয়ক পরিচালক। তো আমরা তার সঙ্গে কথা বলতে চাইছি। তো একটা কথা প্রশ্ন উঠে আসে অনেক সময় আমাদের মনে, যে এই যে হিউম্যান ক্যাপিটাল র্যাঙ্কিংয়ে ভারত এবং পাকিস্তানের উপরে বাংলাদেশ চলে গেল, যদিও আমরা এটাও জানি যে শ্রীলঙ্কা শীর্ষে রয়েছে। তো এই হিউম্যান ক্যাপিটাল র্যাঙ্কিং বলতে ঠিক কি বলা হচ্ছে, এই প্রশ্নটা নিয়েই আমরা প্রথমে হাজির হব ডক্টর সেলিম জাহানের কাছে। তো যে প্রশ্নটা উঠে আসে, আমি যে কথাটা বলছিলাম যে এই হিউম্যান ক্যাপিটাল র্যাঙ্কিং অনেকটা মানব সম্পদের মতোই, যদিও মানব সম্পদকে আমরা হিউম্যান রিসোর্সেস হিসেবে জানি, আর হিউম্যান ক্যাপিটালকে আমরা অনেকটা বলতে পারেন যে অনেকটা মূলধন হিসেবে, মানুষের মূলধন হিসেবে, মানবকে কিংবা মানব সম্পদকে আমরা মূলধন হিসেবে ধরে থাকি। তো যাই হোক, আমরা এখনও চেষ্টা করছি তাকে পাওয়ার জন্য, আশা করি তিনি এখনই আমাদের ডাকে সাড়া দেবেন। আমরা টেলিফোন করার চেষ্টা করছি, আমাদের প্রযোজক সঞ্জানা ফিরোজ চেষ্টা করে যাচ্ছেন। তো এই দুটো একই বিষয় কি না সেটাও একটা বড় প্রশ্ন, যে এই যে হিউম্যান ক্যাপিটাল র্যাঙ্কিং এবং জাতিসংঘ ঘোষিত মানব সম্পদ উন্নয়নের বিষয়টি, তো এই দুটো বিষয় একই রকম কি না সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, জানতে হবে। তবে একথা তো সত্যি, আমরা সাধারণ অর্থেই জানি যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে উল্লেখযোগ্যভাবে, এবং এই উন্নয়নের একটা বিরাট দিক হয়েছে আমরা জানি যে মানব সম্পদের ক্ষেত্রে। এই মানব সম্পদ বলতে ধরেন মানুষের স্বাস্থ্যের কথাটা চলে আসে, বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো বিষয় আমাদের সামনে বড় হয়ে দেখা দেয়। এবং বলা হচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুই ক্ষেত্রেই কিন্তু বড় রকমের উন্নয়ন ঘটেছে মানব সম্পদের, এবং সেটা এখন একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। স্বাস্থ্যের কথা যদি ধরেন তাহলে আমরা বলতেই পারি যে সেই স্বাস্থ্যের দিকটা হচ্ছে ধরেন শিশু স্বাস্থ্যের ব্যাপারটা একটা প্রধান ব্যাপার হয়ে দাঁড়ায়, মাতৃ স্বাস্থ্যের ব্যাপারটা, মায়ের স্বাস্থ্যের ব্যাপারটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই দিকগুলো তে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে বলে বলা হচ্ছে, এবং সেটা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিবেদনে যেমন, তেমনি এবার বিশ্ব ব্যাংক প্রতিবেদনে আমরা সে কথাটাই পেলাম। আমরা যেমনটি বলছিলাম যে আমরা ডক্টর সেলিম জাহানকে পাওয়ার চেষ্টা করছিলাম, আমরা তাকে পেতে পারিনি বলে দুঃখিত, কিন্তু মোটামুটি আমরা আগামীতে এ নিয়ে আবার আলোচনা করব। মোটামুটি এই বিষয়টাই হচ্ছে যে মানব সম্পদের ক্ষেত্রে, যদিও এটা বলা হয় যে বৈষম্য আছে, অনেক কিছু আছে, কিন্তু ক্ষেত্রে বিশেষে নারী ক্ষমতায়ন বলুন, শিশু স্বাস্থ্য বলুন, এই দুটি ক্ষেত্রকে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিও। তা আমরা এবার আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে যাচ্ছি। শুরু হচ্ছে শুক্রবারের আলাপন। আজকের বিষয় বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ভাষান্তরে স্থানান্তর প্রসঙ্গ, সঞ্চালন করছেন রোকিয়া হায়দার ও সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস, যেটা বললেন আপনি ঠিকই যে ভাষান্তরে যে স্থানান্তরণের চিন্তাভাবনা করা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে 25,000 রোহিঙ্গা শরণার্থীদের সেখানে নিয়ে যাওয়া হবে, এবং অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘে এসেছিলেন, তিনিও এর উল্লেখ করেন যে তারা সেই ব্যবস্থা করছেন, নানাবিধ ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তার উল্লেখ করেন। তো শ্রোতাবন্ধুদের এবং দর্শকদের আমি জানিয়ে দিচ্ছি যে আজকের আমাদের আলাপনের আলোচনা, আমার সঙ্গে সেলিম হোসেন আছেন, কিছুক্ষণের মধ্যেই আসবে। সেলিম টেলিফোনে আমাদের প্যানেলিস্টদের যোগাযোগের চেষ্টা করছেন ওই স্টুডিওর অপর প্রান্ত থেকে। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, যে আলাপনের আলোচনায় আপনারা শুনবেন রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরণের বিষয়ে, ভাষান্তরে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করা হয়েছে, এবং অনেকের মনেই একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে শরণার্থীদের মনে যে সেখানকার অবস্থাটা কী হবে, কারণ অনেকে বিভিন্ন সময়ে দেখেছেন যে ভাষান্তর প্রায়ই হয়তো পানির নিচে ডুবে থাকে, কিন্তু তার অংশবিশেষ তারা জেগে থাকতে দেখেছে। এটি চর এলাকা, যেমন নাম শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন, তবে নোয়াখালীর খুব কাছাকাছি, চট্টগ্রাম থেকেও বহু দূরে নয়। তো সেইখানে যে স্থানান্তরের ব্যবস্থা হবে, সেলিম স্টুডিওতে চলে এসেছে।
জি আপা, আমি চলে এসেছি, আমি গেস্ট, আমাদের প্যানেলে যারা আজকে থাকবেন তাদেরকে পাওয়ার চেষ্টা করেছিলাম। ইতিমধ্যে শাকিল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন,
আসিফ মনির অধ্যায় যোগ দিয়েছেন,
আসিফ মনির যোগ দিয়েছেন।
আসিফ মনির, শাকিল আপনারা আছেন লাইনে?
হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আমরা আছি।
আমার মনে হয় তার আগে এই আমাদের শাকিলের কাছ থেকে বাস্তব অবস্থাটা আগে জেনে তারপরে আসিফ মনিরের বিশ্লেষণ।
হ্যাঁ, তার কাছে যাব, কিন্তু তার আগে আমি যেমন বলছি যে প্রধানমন্ত্রী অতি সম্প্রতি যখন সেপ্টেম্বর মাসে জাতিসংঘে এসেছিলেন, তখনও কিন্তু এই ভাষাঞ্চরে রোহিঙ্গা শরণার্থীদের সরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি কী কী পদক্ষেপ বাংলাদেশ সরকার নিচ্ছেন, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার কিছু উল্লেখ করেছিলেন।
জি,
তো আমরা শাকিলের কাছে যাওয়ার আগে আমার মনে সেটা শুনিয়ে দিই। তো তাহলে আমরা অনুরোধ করব যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটা আমরা একটু শুনে নিই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে বক্তব্য রেখেছিলেন সেটা আমরা শোনাবার চেষ্টা করছি শ্রোতা দর্শকদের, কারণ তিনি তখন বলেছিলেন কিভাবে কি ব্যবস্থা নেয়ার মাধ্যমে তারা এই উদ্যোগ নিচ্ছেন এবং কিছু কিছু ঘরবাড়ি সেখানে তৈরি হয়ে গেছে,
তাদের জন্য ঘরবাড়ি তৈরি করছি যাতে ভালোভাবে তারা থাকতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে।
জি, প্রধানমন্ত্রী বলছিলেন,
না প্রধানমন্ত্রী তার বক্তব্য ছিল, সম্পূর্ণটা কি আমরা শোনাতে পেরেছি? না, এটা তো আংশিক
আহ্বান করলাম। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ যা যা পেয়েছে রিলিফ নেতা আসলো, সাহায্য করা শুরু করলো। আমরা আমাদের মানে বর্ডার গার্ড, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আমাদের রেড ক্রিসেন্ট থেকে শুরু করে আমাদের সব আমাদের ভলান্টিয়ার আছে অনেক, তাদেরকে আমরা সবাইকে এক করলাম। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আসলো, তাদেরকে আমি বললাম, নির্দেশ দিলাম যে জায়গা দিতে হবে, তোমার জায়গার ব্যবস্থা করো। ওই এলাকার আমাদের যে এমপি তাকে বললাম যেভাবে হোক এদের জন্য জায়গার ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের প্রশাসনের কর্মকর্তা তাদেরকে, আমাদের তো ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কমিটি করা আছে, সেই কমিটি নিয়ে বসলাম, তাদেরকে বললাম এভাবে তাদের শেল্টারের ব্যবস্থা এবং তাদের প্রথম দিকে খাদ্যের ব্যবস্থা সব আমরা করলাম। কক্সবাজারের মানুষগুলিরও সব থেকে বেশি কষ্ট, কারণ তাদের জমি, চাষের জমি বলেন, আমাদের ঘন যে বনভূমি, তারপরে তাদের যে বাগানগুলি ছিল সেগুলি তাদেরকে দিয়ে দিতে হলো। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের সাহায্য এবং সারা বাংলাদেশের।
হ্যাঁ, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী,
আচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত সাম্প্রতিক সময়ে কথা বলেছেন, আমি একটু একটা মিনিট সময় নেই, এক বছর আগে 2017 সালে যখন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশন কভার করতে এসেছিলেন, তখন আমরা যে ইন্টারভিউ করতে গিয়েছিলাম, তখন আহসানুল হক প্রশ্ন করেছিলেন যে, তখন তো শুরু হলো মাত্র, যে এত মানুষ কিভাবে আপনি পুনর্বাসন করবেন, তখন তিনি কিন্তু বলেছিলেন যে এরকম একটি চর আছে, এই চর এই এই ওই চরের অন্য নানান নাম ছিল। তখন প্রধানমন্ত্রী বললেন যে এই চরের নাম আমি দিতে চাই ভাষাঞ্চর,
কারণ ট্যাংরার চর নামে পরিচিত।
হ্যাঁ হ্যাঁ, কারণ এরা বানভাসী মানুষের মতো, এরা উদ্বাস্ত, এই জন্য তাদেরকে এই ভাষাঞ্চর নামে এই জায়গাটিতে আমি পুনর্বাসন করতে চাই। এবং সেই এক বছরের প্রক্রিয়ার একেবারে এখন মোটামুটি প্রস্তুত হয়েছে জায়গাটি,
পাকা ঘরবাড়ি আমরা দেখেছি, তার ছবিও আসছে, আমরা দেখতে পেয়েছি যে সেখানে ঘরবাড়ি তৈরি হয়ে গেছে। এবং জাতিসংঘের এবং আন্তর্জাতিক ইউ বিভিন্ন পরিদর্শক দল তারা গিয়ে সেই সব সরেজমিনে
দেখেছেন।
হ্যাঁ, কিন্তু আমাদের প্রতিনিধি যে কক্সবাজারে আছে, আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল, সম্প্রতি কেন, এই গত দু একদিনের মধ্যেই শরণার্থীদের সাথে কথা বলেছে, এবং তাদের মধ্যে শাকিল যেমন বলেছে যে পাঁচজনের মধ্যে চারজনই কিন্তু চায় যে নিরাপদে তাদের নাগরিকত্ব পেয়ে তারা যদি রাখাইন রাজ্যে ফিরে যেতে পারে তাহলে ফিরে যেতে চায়, কারণ অনেকের মনেই আশঙ্কা যে এই ভাষাঞ্চর এলাকাটি কিন্তু পানিতে ডুবে যেতে পারে,
এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব আছে।
আর আমাদের সাথে এক্ষুনি কক্সবাজারের জেলা প্রশাসক যোগ দিয়েছেন, কামাল হোসেন, আপনি আছেন লাইনে? ধন্যবাদ আপনার সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।
হ্যাঁ, তাহলে আমরা কি শাকিলের কাছে একটু বাস্তব অবস্থাটা জেনে নিই খুব সংক্ষেপে, তারপরে আমরা আলোচনায় যাব। শাকিল, কি এই ঘোষণার পরে রোহিঙ্গাদের ভেতরে কি প্রতিক্রিয়া?
শাকিল,
একেবারে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি, সাধারণ রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তো সাধারণ রোহিঙ্গারা এই যে মিয়ানমার থেকে আসার পর অনেক কষ্ট যন্ত্রণা সবকিছুর মধ্য দিয়ে কিন্তু নিজেদের প্রতি একটা ক্যাম্প সেট আপে অবস্থান করে নিয়েছেন, সেখানে তারা ত্রাণ পাচ্ছেন, আশেপাশের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হচ্ছে, তারা নিজেদের মধ্যে একটা অ্যাডাপ্টেশন বা খাপ খাইয়ে নিয়েছেন তারা। তো এখন যখন বাসঞ্চরের নাম শুনে অনেকেই কিন্তু বলে যে না ওখানে আমরা যাব না, এখানে আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, ওখানে আমরা আসতে পারবো না, এ ধরনের কিছু কথা কমন একেবারে অনেকেই বলেন। তো কিছু কিছু আমরা রোহিঙ্গাকে দেখেছি যারা অনেক আগে থেকে টেঙ্গাচর বা বাসঞ্চর নতুন যে নাম বাসঞ্চরকে চিনেন, তারা মিয়ানমারে থাকাকালীন সময়েই কিন্তু বাংলাদেশে আসতেন, তারা মাছ ধরতে যাচ্ছেন যেতেন জেলে হিসেবে, ওরকম অনেক রোহিঙ্গার সাথে কথা বলেছি, তারা বলেছেন ওটা তো জোয়ারে ডুবে যায়, এটা দুই বছর বা তিন বছর আগের ঘটনা তারা বলে। তো এখন কি অবস্থা তারা কিন্তু জানে না। অনেকেই কিন্তু আবার এখনকার সময়ের যে পরিবর্তন, ওখানে যে বেড়িবাঁধ তৈরি করা হয়েছে প্রায় এবং সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে, অনেক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু অনেক রোহিঙ্গা এখন খোঁজ খবর নিচ্ছেন, বিভিন্ন ভাবে তারা জেনে যাচ্ছেন। তারা কিন্তু অনেকেই আবার বল যে হ্যাঁ আমরা যদি বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ নেয় আমরা সেখানে যাব। আমি যদি অন্তত আপনাকে যদি আমরা 20 জন রোহিঙ্গার সাথে অন্তত কথা বলি, সেখানে অন্তত 4-5 জন অন্তত বলে কি হ্যাঁ আমরা বাংলাদেশ সরকার আমাদেরকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে যদি বাংলাদেশ সরকার আমাদের জন্য যদি ভালো কিছু করার নিশ্চয়ই চেষ্টা করে আমরা সেটাকে সাধুবাদ জানাবো। তবে সবার মধ্যে একটা জিনিসই আমি বুঝেছি, সবাই শুধু বাসঞ্চর নয় যে কোনো জায়গায় স্থানান্তরের চেয়েও তারা নিজ দেশে ফিরে যেতে চায়, তারা অধিকার চায়। তারা বারবার একটা কথা বলে আমরা যদি রোহিঙ্গা হিসেবে আমাদের অধিকার পাই, আমরা যদি আমাদের দেশে ফিরে যেতে পাই, ফিরে যাওয়ার সুযোগ পাই, এটা হবে আমাদের জন্য সবচেয়ে
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটা অপপ্রচার যে সেখানে বসবাসের অবস্থা নেই, এটি অনেকেই নাকি তাদেরকে বোঝাচ্ছে এরকম কথা। তো কামাল হোসেনের কাছে কি আমরা একটু আসতে,
হ্যাঁ জেলা প্রশাসক যিনি আছেন তিনি তো সেখানে অনেক কাজের সাথে জড়িত। তো মোহাম্মদ কামাল হোসেন আপনি কি বলবেন আপনার বক্তব্য যেটা এই মুহূর্তে
বিষয়টা হচ্ছে যে ভাষাঞ্চরে যেতে চায় না রোহিঙ্গাদের বেশিরভাগই,
তাদের মনে একটা আশঙ্কা দ্বিধাদ্বন্দ্ব আছে সেখানকার পরিস্থিতি নিয়ে।
প্রথমত রোহিঙ্গারা চাচ্ছে যে তারা তাদের নিজ দেশে কিভাবে তাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এবং নিরাপত্তা তাদের মূলক জায়গায় তারা যেতে চায়, এটা হচ্ছে তাদের প্রথম পছন্দ। আর তারা এখন যেখানে আছে সেখানে তো যে ব্যবস্থাপনা, তাদের পানি, তাদের খাবার, তাদের স্বাস্থ্য চিকিৎসা এগুলো দেওয়া হচ্ছে। সরকার আমাদের যে ভাষাঞ্চরে যে জায়গাটা এটা যদি এখন দেখে থাকেন আপনারা বা যারা রোহিঙ্গারা আছে তারা আসলে তাদের ধারণাটা ততটা স্পষ্ট নয় যে ওইখানে কি ধরনের আয়োজন তাদের জন্য আছে। তো ওখানে যে ভাষাঞ্চরে যে আয়োজন করা হয়েছে সেটা এখানকার চেয়ে অনেক বেটার, তাদের শেল্টার, তাদের বিদ্যুৎ, পানি এবং কর্মসংস্থানও একটা ব্যবস্থা তারা ওখানে থাকবে বা নিরাপত্তা সব মিলিয়ে কিন্তু একটা আদর্শ বাসস্থান কিন্তু ভাষাঞ্চরে সরকারের তরফ থেকে করা হয়েছে এবং তার কাজের অগ্রগতি প্রায় 80% সম্পন্ন, মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো সময় এটা হয়তো উদ্বোধন করবেন। তো আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিষয় আসছে যে যারা যাদেরকে নেওয়া হবে রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাঝে একটা এই এই জায়গাটা সম্বন্ধে একটা পজিটিভ ধারণা দেওয়ার জন্য, ওখানে কি আছে, কি ব্যবস্থাপনা এগুলো তাদের মাঝে উত্থাপনের জন্য আমরা একটা চেষ্টা করছি যে তারা যাতে স্বেচ্ছায় আগ্রহ ভরে যেন আমাদের সেই জায়গাটায় যেতে চায়। মাঝে মধ্যে আমাদের কাছে খবর আসে এবং আমরা জানতে পারি যে কেউ কেউ হয়তো এটা একটু কিছু কিছু সংস্থা বা কারা চাচ্ছে যে না এখানে থাকুক, তাদের মধ্যে একটা নেগেটিভ প্রচারণাও চালায়। আমরা সে ব্যাপারেও নজর রাখছি যেন এই ধরনের সরকারের যে উদ্দেশ্য এবং লক্ষ্য যে তাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া এবং এই আমাদের যে বন পরিবেশ ধ্বংস হয়েছে এখান থেকে কিছুটা হলো ক্ষতিটা কমিয়ে আনা সরকারের প্রচেষ্টা কিন্তু এখন অব্যাহত আছে এবং আমরা কিন্তু এটা খুব নজর রাখছি যাতে ধরনের কেউ নেগেটিভ কোনো কিছু না করতে পারে এবং পজিটিভ বিষয়গুলো তাদের স্বেচ্ছায় সেখানে যায় সে ব্যাপারে কিন্তু আমাদের যে পদক্ষেপগুলো এটা অব্যাহত আছে।
ধন্যবাদ। আসিফুনের কাছে আমরা যাই, যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তিনি এই ধরনের পরিস্থিতি দেখেছেন, কিন্তু বাংলাদেশের এই রোহিঙ্গা শরণার্থী সমস্যাটা বিশ্বের সবচাইতে বড় বিরাট সংখ্যক শরণার্থীদের সমস্যা সংকটে দেখা দিচ্ছে। তো আসিফুনের, আপনি যেভাবে দেখছেন শুধু রোহিঙ্গাদের কয়েকটি পরিবারকে ভাষান্তরে সরিয়ে নেওয়া নয়, তাদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার, মিয়ানমারে ফিরে যাওয়ার পথেও কি কি অন্তরায় রয়েছে এবং সেগুলোকে সরানোর চেষ্টা কতদূর এগোচ্ছে?
জি ধন্যবাদ। আমি যেটুকু আলাপ হলো বা আপনাদের রিপোর্টে যেটুকু রিপোর্ট করা সেটার ভিত্তিতে একটু বলি। সরাসরি প্রথমে ভাষান্তরের প্রসঙ্গটি, একদিক থেকে এটা ঠিক যে কক্সবাজারের উপর একটা বড় চাপ পড়ছে, সেটার একটা বিকল্প হিসেবে ভাষান্তরটা দেখা হচ্ছে। সেদিক থেকে ঠিক আছে, এটা একটা উদ্যোগ থাকতে পারে, কিন্তু এটা আসলে দীর্ঘমেয়াদী কোনো সলিউশন না। এটা হয়তো সরকারও সেটা স্বীকার করবেন যে এটি একটা অন্তর্বর্তীকালীন একটি সমাধানের কথা চিন্তা করা হচ্ছে।
সেটা আমার মনে হয় সকল পক্ষই ভাবছে, জি সকল পক্ষই হয়তো সেটা উপলব্ধি করছেন,
অন্তর্বর্তী
সমাধান
বড় এক ব্যাপার, মানে যেটি এটাও আলোচনার মধ্যে থাকা দরকার। এবং সরকারের পক্ষ থেকে যখন বলা হয়, যেমন এখানে যদি হয় যে এখানে কিছু বিরূপ মন্তব্য হয় অনেক সময়, সেটার একটা বড় কারণ হচ্ছে সরকার কিন্তু অনেকদিন ধরেই এখানে কোন রকম সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি, কোন রকম তথ্য রিপোর্টিং করতে দেওয়া হয়নি। সাম্প্রতিককালে কিছু কিছু সীমিত আকারে এটা রিপোর্টিং গুলো সরকার সুযোগ দিয়েছে বা সরকার নিজেই সেটার প্রচার করছে। কাজে সেইটুক ওপেননেস যদি সরকারের থাকে, অবশ্যই এটার মানে যুক্তিসঙ্গত আলোচনা হবে এবং গঠনমূলক সমালোচনাই হবে, বিরূপ সমালোচনা হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে, এটাও মাথায় রাখা দরকার যে আমরা যেটা শুনেছি আগে, যে অনেক আগে থেকে যারা এখানে আছে রোহিঙ্গারা কক্সবাজারে, তাদের মধ্যে থেকে এখানে নিয়ে যাওয়ার কথা হয়েছে। এটার ব্যাপারে একটু সরকার যদি স্পষ্ট করে দেয়, কারণ যারা অনেকদিন ধরে আছে কক্সবাজারে তারা কিন্তু কক্সবাজারে থিতু হয়ে গেছে এবং এটা প্রকারান্তরে তাদের একটা স্থায়ী বসবাসের ব্যবস্থা করে দেওয়ার মতনই মনে হবে ভাষান্তরে। গত এক বছরে যারা এসেছেন তাদের মধ্যে থেকে নেওয়া যদি যেত, তাহলে হয়তো এটার একটা অন্তর্বর্তীকালীন ফিলিংটা তাদের নিজেদের মনের মধ্যেও থাকতো। আর তৃতীয় যেটি বলবো সেটি হচ্ছে যে এর মধ্যে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের প্রতিনিধিবৃন্দরা ওখানে ভাষান্তর দেখে এসেছেন চরের জমিনে, তারা প্রশংসা করেছেন যে ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে আন্তর্জাতিক সহায়তা এবং আমাদের নিজের সহায়তায়। সেক্ষেত্রে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল ওখানে নিয়ে যাওয়া উচিত, তাহলে কিন্তু ওখানে নিজেরা নিজেদের অবস্থাটা দেখলে কিছুটা হয়তো তারা আশ্বস্ত হবে। কক্সবাজারে বসে তাদের মধ্যে প্রচারণা চালালে খুব একটা বোধহয় লাভ হবে না। আর সামগ্রিক ভাবে যদি হয়, এটা কিন্তু একটা ডিফারেন্ট সিগনালও দিচ্ছে। এটা একটু খেয়াল রাখতে হবে যে মিয়ানমারের কাছে কি সিগনালটা যাচ্ছে। ওখানে তাদের নাগরিকত্বর যে বিষয়টি আছে, তাদের নাগরিক অধিকারের বিষয়টি আছে, সেটি জোরদার এবং সেটা তৎপরতা থাকা উচিত। আমরা অবশ্যই প্রশংসা করি মাননীয় প্রধানমন্ত্রী এবার জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, যে বেশ জোর গলায় বক্তব্য দিয়েছেন এবং মিয়ানমারের প্রতি কটাক্ষও করেছেন, সেটা একদিক থেকে ভালো। যে আমরা যে তাদের কাজে সন্তুষ্ট না তাদের উদ্যোগগুলোতে, সেটা তিনি কিছুটা স্পষ্ট করেছেন। এই মানসিকতাটি রাখার দরকার আছে এবং এই চাপটি রাখার দরকার আছে যে তোমরা তোমাদের দায়িত্বগুলো পালন করো, বাংলাদেশ বাংলাদেশের দায়িত্বগুলো করছে, তোমরা তোমাদের গুলো ঠিক মতো করো, একটির পরিবর্তে আরেকটি যেন না হয়ে যায়।
হ্যাঁ, কারণ এটা কোনো বিকল্প ব্যবস্থা নয়, চিরস্থায়ী ব্যবস্থা হতে পারে না। সেটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘে বারবার উল্লেখ করেছেন এবং বলেছেন যে আন্তর্জাতিক চাপ মিয়ানমারের উপরে অবশ্যই বজায় রাখতে হবে,
এটা সকল পক্ষ থেকে বলা হচ্ছে। আচ্ছা, 2017 সালের নভেম্বরে যে চুক্তি হয়েছিল মিয়ানমার এবং বাংলাদেশ সরকারের মধ্যে এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, সেখানে মোটামুটি মূলত 8টি পয়েন্ট ছিল, যার একেবারে মূল কথা হচ্ছে যে পর্যায়ক্রমে এই যারা এসছে এক বছরের ভিতর তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে। তো এর ভেতরে ইতিমধ্যে 100,000 রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তরের জন্য যে প্রজেক্ট শুরু হয়েছে, পরিকল্পনা হয়েছে, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রস্তুতির অংশ হিসেবে ভাষান্তরে নানান রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বেড়িবাঁধ নির্মাণ, বাসস্থান, সাইক্লোন শেল্টার, বিদ্যুতায়ন, এগুলো করা হয়েছে। এবং আসিফ মনির বলছিলেন যে এগুলো মানুষকে ঠিক মতো জানতে দেওয়ার জন্য মিডিয়াকে পর্যন্ত দেওয়া হচ্ছে। এখন তো এটা ভালোভাবে আমার মনে হয় যে খুলে দেওয়া যায়, এর উপরে বারবার রিপোর্ট হোক এবং তারা জানুক। যে মোটামুটি তারা থাকতে পারে। আর আপনি যেটি বললেন যে আগে যারা এসেছিলেন, এই গত এক বছরের 7 লাখ না, আগে যারা এসেছেন এবং কক্সবাজারে থিতু হয়েছেন তাদেরকেই এখন স্থানান্তর করাটা বুদ্ধিমানের কাজ। তো আমার মনে হয় কামাল
সেটা বলছেন, আমি বলছি যে সেটি কিন্তু আমরা শুনেছি আগে সরকারই সেরকম পরিকল্পনা করেছেন, এটা কিন্তু আমরা ভাষা ভাষা আগে শুনেছি। তা আমরা মনে হয় এটা জানতে চাইতে পারি বিভিন্ন সময় সরকারের কাছে যে আসলে পরিকল্পনাটি কি।
আমি বলছি উল্টো
7 লাখের মধ্যে থেকে যদি নেওয়া যেত বেটার হতো।
7 লাখ
শুনেছি, 7 লাখ না আগে 3 লাখ থেকে নেওয়া চিন্তা ভাবনা হচ্ছে।
যাই হোক, এখানে কিন্তু মিডিয়ার একটা বিরাট ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে প্রকৃত চিত্রটা কি সেটা তুলে ধরার।
আমরা যখন আমাদের একটি দ্বীপে 1 লাখের কথা চিন্তা করছি, এখানে কক্সবাজারের উপরে যে চাপটি এবং বিশেষ করে ওদের জনসংখ্যার হার যেহেতু খুব দ্রুত বেড়ে যায়, সেই কারণে এই 1 লাখের ওখানে স্থানান্তরের কিছুই কিন্তু প্রভাব কক্সবাজারের উপর পড়বে না আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে। কাজে সেটার জন্য আরো দ্বীপপুঞ্জ এরকম ঠিক চিন্তা করতে হবে, সেটির এটা কস্ট এফেক্টিভ কিনা সরকারকে সেটা চিন্তা করতে হবে এক। আরেকটা হচ্ছে যে আমরা যারা বিশ্লেষক আমরা কিন্তু বলছি যে এই ধরনের সাময়িক স্থানান্তরের বিষয়টি শুধু বাংলাদেশ নয়, এই এই সাউথ ইস্ট এশিয়াতে যে অন্যান্য দ্বীপ পুঞ্জের দেশ রয়েছে, মালয়েশিয়া বিশেষ করে, ইন্দোনেশিয়াও হতে পারে, সেটার সাথে একটা আলাপ আলোচনা চালিয়ে যাওয়া, তাদেরকে যদি স্থানান্তর করা যায় বঙ্গোপসাগরের একটি দ্বীপে যে বাংলাদেশের সীমানার ভেতরে, তাহলে আন্তর্জাতিকভাবে এটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে ওটিও করা সম্ভব, আরো 1 লাখের সাময়িক স্থানান্তর করার বিষয়টি,
এবং
বাংলাদেশের উপর চাপটি কম পড়বে।
স্থানান্তরের পর তাদেরকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যেতে পারে, এটা একটা অস্থায়ী ব্যবস্থা।
পরে মিয়ানমার যদি রাজি হয় তাদের নাগরিক অধিকারে, যেটির কোনোই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, কাজেই এটা দীর্ঘমেয়াদী একটি সমস্যা, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কিন্তু এখন বিশ্লেষকরা স্পষ্টভাবে বলি যে 8 থেকে 10 বছরের আগে এই সমস্যার সমাধান হবে না।
8 থেকে 10 বছরের ভিতরে এদের জনসংখ্যা তো দ্বিগুণ হয়ে যাবে। আর
সেই যে জনসংখ্যার যে এই প্রশ্নেই আসছিলাম যে সেই জনসংখ্যা যে বাড়ছে তাদের আবার মানে রক্ষণাবেক্ষণ পুনর্বাসন সবকিছুরই প্রশ্ন উঠে আসবে।
1 লাখ ভাষাঞ্চর এটা মানে ওই যে সমুদ্রে এক বিন্দু জলের মতনই মনে হবে।
কামাল হোসেন সাহেবের কাছে একটু আবার আসতে চাচ্ছি যে আসিফ মনির যে কথা বললেন যে 1 লাখ নেওয়া হবে এবং তাদের আগের রোহিঙ্গা যারা আছেন তাদের ভেতর থেকে নেওয়া হবে নাকি নতুন যারা এসেছেন তাদেরকে নেওয়া হবে, এই একটি প্রশ্ন, আপনি কি জানেন এটা এই বিষয়ে? আর প্রত্যাবাসন বিষয়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির কতটুকু অগ্রগতি হয়েছে?
গত বছরের শেষের দিকে যে চুক্তি হয়েছিল।
ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে 1 লক্ষ আসলে এটা আসলে খুব যে উল্লেখযোগ্য না, আমাদের যে এখন তো আমরা বলছি যে 11.2 মিলিয়ন আমাদের এখন টোটাল রোহিঙ্গার সংখ্যা আগের এবং বর্তমান সব মিলিয়ে, তো সেই জায়গাটায় 1 লক্ষ খুব বেশি না। তবে এটা ওখানে সরকারের যেটা ভাবনা আছে যে ওখানে আরো আমাদের ভাষাঞ্চলে এখন 1 লাখ এবং এর পাশে কিন্তু আরো অনেক জায়গা আছে, পর্যায়ক্রমে হয়তো এটাকে সম্প্রসারণ করা যাবে এফেক্টিভ হয়। আর আমাদের যে এই প্রত্যাবাসন প্রক্রিয়া যেটা, এটা তো আপনারা সবাই জানেন যে সরকারের প্রচেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা একটু আগে বললেন আমাদের আসিফ মনির সাহেব, যে জাতিসংঘে আমাদের বক্তব্য সেটা বলে এসছে এবং আমাদের সাথে যে এমএ সাইনিং যেগুলো সাইনগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নের পর্যায়টা কিন্তু সেরকম আশানুরূপ না। এবং আমাদের এই সামনে কয়েকদিনের মধ্যেই আমাদের 24 তারিখে সম্ভবত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে, সেখানে আমরা এই যে প্রত্যাবাসনের প্রক্রিয়াটা কিভাবে অনগ্রাউন্ডে হবে বা কবে লাগবে এগুলো নিয়ে আলোচনা হবে। আমরা কিন্তু এগুলো চলছি এবং সরকার কিন্তু এখন ইউনেসিয়ার মাধ্যমে অনেক ধরনের তত্ত্বাবধানে এখানে ফ্যামিলি ট্রি, এখন আগে যেটা রেজিস্ট্রেশন করা হয়েছিল ইন্ডিভিজুয়াল মানে পরিবারের কোন রেজিস্ট্রেশন, একটা পরিবারকে ওভাবে রেজিস্ট্রেশন করা হয়নি, সেটা এখন শুরু হয়েছে এবং সেটার কাজ চলছে। এখন পরিবারের প্রধান, তার স্ত্রী বা তার সন্তান, এভাবে একটা ফ্যামিলি ট্রি এভাবে রেজিস্ট্রেশন করা হচ্ছে। সুতরাং এই কাজগুলো এখন চলছে। আর প্রত্যাবাসনটা এটা তো ডিপেন্ড করছে এখন সম্পূর্ণ মায়ানমারের উপর, আমাদের পক্ষ থেকে তো আমাদের সকল প্রস্তুতি আছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এই প্রেশার দিচ্ছে বা বাংলাদেশের সাথে আছে, সুতরাং এটা তো সময় সাপেক্ষ একটু হবেই। সুতরাং প্রস্তুতি বাংলাদেশ যেটা বাংলাদেশের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনো অসুবিধা নেই এই মুহূর্তে।
জি, আমাদের মোয়াজ্জেম হোসেন শাকিলের একটি রিপোর্ট আছে বা ওই
শরণার্থীরা কি বলেছে এই মুহূর্তে তাদের কথাটা শুনে নিই আমরা। তবে তার আগে আমি বলে দিই শ্রোতা দর্শক যারা শুনছেন এবং দেখছেন, আজকের আলোচনা রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তরণের বিষয়ে আমরা আলোচনা করছি। আপনারা সরাসরি আমাদের কাছে টেলিফোন করতে পারেন স্টুডিওতে 2026193062 এই নম্বরে ফোন করুন, আপনাদের জন্য কোনো প্রশ্ন মন্তব্য থাকে আপনাদের তাহলে করতে পারেন।
শাকিলের রিপোর্ট শোনার আগে একজন আমাদের শ্রোতা আছেন, মাসুম বিল্লা মাজেদ, তিনি বোধ হয় কিছু বলতে চান, তার বক্তব্য একটু শুনুন।
মাসুম কি লাইনে আছেন?
হ্যালো,
আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের এই ভয়েস অফ আমেরিকায় শুনতেছি, সেজন্য আপনাদের ভয়েস অফ আমেরিকা স্টুডিওতে সবাইকে শুভেচ্ছা। আজকে যে প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতেছি আমরা, মূল বিষয়টা হলো যে ওখানে এক স্থানান্তর করা হবে কক্সবাজার থেকে। আসলে যাদেরকে স্থানান্তর করা হচ্ছে তাদেরকে আসলে প্রকৃত পক্ষে বোঝাতে হবে যে ওই পরিবেশ ওখানে আপনাদের অনুকূলেই থাকবে, কারণ তাদেরকে আগে যদি ওখানে নিয়ে পর্যবেক্ষণ করানো যায় যে এই পরিবেশটা সুন্দর এবং ভালো, তাদেরকে ওটা দেখাইলে হয়তো বা তারা খুশি হবে এবং যাইতে আগ্রহ হবে। এখন যে সংখ্যাটা হচ্ছে যে তারা এখন যাইতে চায় না, বা ওদের যে চিন্তা চেতনা যে আমরা আবার এখানে যে আবার নতুন কোন ঝামেলায় পড়ি কিনা, সেটা থেকে আমাদের ওই বার্মাতে ওদের ওখানে মায়ানমারে যাওয়াটাই ভালো। তাদেরকে যদি আমি মনে করি যে কিছু সংখ্যক লোক যে ওখানে পর্যবেক্ষণ করে নিয়ে আসা যায়, তাহলে তারা এসে ওই বললে তারা আগ্রহ
প্রকাশ করবে। আপনি এটি নিয়ে
জেলা প্রশাসক কামাল হোসেন যিনি শুনেছেন, আমার মনে হয় যে আপনি এই প্রসঙ্গটি উত্থাপন করতে পারেন, অবশ্যই
বিবেচনা
করা উচিত এটা। সবাইকে যদি দেখিয়ে এবং প্রকাশ করা হয় যে সেখানকার পরিস্থিতি কি, ভুল ধারণা নিয়ে তো
ফিজিবিলিটি টেস্টের মতো অনেকটা
সেইটাই।
এটা আসলে যেটা ভাষান্তরের অবস্থানটা তো আপনি জানেন, যেটা নোয়াখালী জেলার মধ্যে পড়েছে, সুতরাং এটা নোয়াখালী জেলা প্রশাসন ভালো বলতে পারবে, এবং সরকারের তরফ থেকে যদি সিদ্ধান্ত থাকে তখন হয়তো এই বিষয়গুলো নোয়াখালী জেলা প্রশাসন ব্যবস্থা করবে। আমাদের কক্সবাজার হচ্ছে যে আমাদের যদি বলে যে 100,000 লোকের এখান থেকে আমাদের দিতে হবে, তাহলে তো আমরা তালিকা করবো, আমাদের এখান থেকে পাঠানোর ব্যবস্থা করবো, সেই বিষয়গুলো আসবে।
আমরা আশা করবো যে আন্তর্জাতিক পর্যায়ে বলুন স্থানীয় পর্যায়ে সবাই আশা করবে এটা, যে সরকার এক্ষেত্রে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন।
এবার আমরা একটু শাকিলের রিপোর্টটি শুনি।
হ্যাঁ, বেশ।
বাসাঞ্চরে 25,000 রোহিঙ্গা পরিবারকে স্থানান্তরের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। হাতিয়া ও সন্দ্বীপ উপকূলের মাঝামাঝি জেগে ওঠা চরটিতে সড়ক, বাঁধ ও জেটিসহ ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। তৈরি করা হয়েছে প্রায় 1,500 বাড়ি ও শতাধিক আশ্রয় কেন্দ্র। এদিকে বাসাঞ্চরের স্থানান্তরের বিষয়টিকে ঘিরে রোহিঙ্গাদের মাঝে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও বা বেশিরভাগ রোহিঙ্গা বাসাঞ্চরে যেতে আগ্রহ দেখাচ্ছেন না, অনেকেই বাংলাদেশ সরকারের উদ্যোগকে সম্মান দেখিয়েছেন এবং বাসাঞ্চরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে বাসাঞ্চর সহ অন্য যে কোনো জায়গায় স্থানান্তরের চেয়েও মিয়ানমারে প্রত্যাবাসন হতে বেশি আগ্রহ দেখিয়েছেন রোহিঙ্গারা। কয়েক বছর আগে বাসাঞ্চর এলাকায় জেলেদের সাথে মাছ ধরতে গিয়েছিলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ নূর। ওই সময়ের দৃশ্য বর্ণনা করে বাসাঞ্চর মানুষ বসবাসের উপযোগী নয় বলে জানান সৈয়দ নূর।
ফেসিমুল উড়িয়ার আড়াড়ে থাকি হেঁটে রাঁধি বাড়ি খাই হেনতি আবার বাইশান দে আই তাঙ্কা ডিয়ার মাঝে আরো 15 দিন আসছিলাম বুড়লই একই করে বাতাস হলে তোর ডিয়া দিয়াং হরি আনতে বসলে অবাজে সুদিন মা 3 দিন হওয়া না তাইলে হবো না আড়াই ডিয়ার মা যাই আরে আড়া না কোন দোমর মরে গেলে হবো না ভালো হবো না।
সৈয়দ নূর দুবছর আগের অবস্থার কথা বর্ণনা করলেও বর্তমান অবস্থা সম্পর্কে জানেন না বলে উল্লেখ করেছেন। ক্যাম্প 17 এর রোহিঙ্গা কামাল হোসেন এনজিও সহ বিভিন্ন মাধ্যমে খবর নেয়ার বর্ণনা তুলে ধরেন এভাবে।
মানুষ তো এবার বেরোন ইয়ান মানুষ যাইলে ইয়ান মানুষ যাইলে খতর হবো তাহারা রোহিঙ্গা আর দেশের নাগরিক আর রোহিঙ্গা আর বাধা দাও তো বিচার দিই তো বিচারে ইয়ান ফাইসলা
কামাল হোসেন বাসাঞ্চরে স্থানান্তরের চেয়েও মিয়ানমারে অধিকার নিয়ে ফিরে যাওয়ার আগ্রহের কথা জানাচ্ছিলেন। একই ক্যাম্পের সাহেব মিয়া বাংলাদেশ সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাসাঞ্চরে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।
অবশ্যই যদি এখানে সরকার দেখায় নিয়ে যা, এখানে অবশ্যই নিয়ে যাবে, যাবে সবাই যাবে, অবশ্যই সরকারের কথা মানতে হবে। যে এখান থেকে মায়ামার থেকে নদীর থেকে বাসি এখানে যেতে হচ্ছে, এখানে সরকারে যে এর মতো হয় এর মতো মানতে হবে, না মানলে কি হবে, নিজের দোষী হবে।
বালুকালী ক্যাম্পের মোহাম্মদ আয়াস জানান,
আমরা অন্য দেশের থেকে দেশের যেতে আসে দেশের হুকুমত মানতে হবে। আমাদের বলে কি হেড আছে, মানে সাইডের সেট মাঝি আছে, ওরকম মানে দুই সাত দশজন পনেরো জন মিলিয়ে যদি এখানে যদি সাথে যাই আমরা তাই ইচ্ছা করি। আমরা যদি এখানে আসি বুঝি মানে কি এখানে অনেক সুন্দর জায়গা, আমরা যাইতে হবে। আমাদের দেশের লোক যায় যদি এখানে যদি আবার আই মানে ইলেকশন করে তো বুঝবে এখন আমরা নিজেরা নিজেরা যাইতে হবে না।
মোহাম্মদ আয়াস জানাচ্ছিলেন, রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল বাসাঞ্চর পরিদর্শন করে ক্যাম্পে গিয়ে বাসাঞ্চর সম্পর্কে উপস্থাপন করলে রোহিঙ্গারা চরটি সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
যেতে চান আবার অনেকে চায় না, স্বাভাবিক যে তারা এখানে রয়ে গেছেন তাদের পরিস্থিতি কি দাঁড়াবে, একটা অনিশ্চিত ভবিষ্যৎ।
তবে আপা শাকিলের রিপোর্টের যে বক্তব্যগুলো শুনলাম যাদের ইন্টারভিউ, তাদের সবার ভেতরেই কিন্তু একটি বিষয় তারা বুঝতে পারছে যে সরকার আমাদেরকে এখানে রেখেছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তো আলটিমেটলি আমাদের মানতে হবে। এবং আরেকজন বলেছে যে আমাদের মাঝিদের নিয়ে যে গ্রুপের যে নেতা ওদেরকে নিয়ে যদি যে ফিজিবিলিটি টেস্টের কথা বললাম কয়েকজনকে নিয়ে ঘুরিয়ে আনে, তারা এসে রিপোর্ট দিলে আমার মনে হয় সমস্যার সমাধান হতে পারে। মানে যারা যে কনফিউশন তাদের ভিতরে আছে ভাষণচর নিয়ে এটা ক্লিয়ার হয়।
আচ্ছা, টেলিফোন বাজছে বোধহয়, আমরা নিয়ে নিই। হ্যালো হ্যালো
হ্যালো,
হ্যাঁ কে বলছেন?
আমি এই সিলেট থেকে বলছি, মোহাম্মদ আব্দুল শুকুর।
জি বলুন।
এই যে রোহিঙ্গা গুলা যে বাসানি ধরে দিতেছে বুঝছেন,
জি
এগুলা কতটুকু ওদেরকে সুবিধা হবে এটাই তো জানার লাগিয়া আপনার কাছে একটা ফোন করলাম। এরা নিরীহ মানুষ, এরা নিরীহ মানুষ, তার বাগাতে তার ফুসাইয়া দেবেন যায় না। যদি এটা সরকার করতে পারে না তাহলে তো আন্তর্জাতিক ব্যবস্থা আছে। এটা দিয়ে আপনার মাধ্যমে আমি বলতেছি যে আন্তরিক মাধ্যমে এইটাটা সুবিধা করিয়া দিলে তারা লাগিয়া ভালো হয়।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আসিফ পনিরের কাছে আমরা একটু যাই। আপনি শাকিলের রিপোর্টটি শুনলেন, কয়েকজন রোহিঙ্গার বক্তব্য শুনলেন এবং এই ভদ্রলোকের প্রশ্নের
নিশ্চিত করা যায়। একটি ব্যাপারে আমি তো যোগ করতে যাচ্ছি যে নিশ্চয়ই সেগুলো যেহেতু অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছে, আসলে 2015 সাল থেকে এই চিন্তা ভাবনা চলছে ভাষণচরের ব্যাপারে। তখন আরো বেশি করার সমালোচনা ছিল যে এটা ডুবে যায় ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেটার ব্যাপারে তো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যেটা চিন্তার বিষয় যে এখানে আশেপাশের যে জায়গাগুলো, এটা যেমন এখনই আমরা এই কক্সবাজার জেলা প্রশাসকের স্যারের মাধ্যমেই শুনছিলাম যেখানে নোয়াখালী এবং কক্সবাজারের একটা সমন্বয়ের ব্যাপার প্রয়োজন হবে। এখন যখন তারা ভাষণচরে চলে যাবে, ভাষণচরে সেখানে কর্তৃপক্ষের দিক থেকে কোন কর্তৃপক্ষ কারা তাদের দেখভালের ব্যাপারটা, অথবা যদি
সাহায্য সহায়তা
আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও থাকে, কারণ আমরা কিন্তু এটাও বিভিন্ন সময় আলাপ আলোচনায় এসেছে যে শুধু ওদের নিরাপত্তা নয় বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারটিও, কারণ অনেক সময় দেখা গেছে যে গত এক বছরেও এই প্রসঙ্গটি এসেছে যে কোনো কোনো ভাবে এখানে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের কোন রকম উস্কানি থাকতে পারে, মানব পাচারকারীদের যে প্রভাব থাকতে পারে। এখন কিন্তু আলাদাভাবে একটা প্রশাসনিক ব্যবস্থা চিন্তা করতে হবে এবং কক্সবাজার কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছে এখানে একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়ে যেতে। একই ধরনের না হোক, কাছাকাছি অন্তত ওখানে আমরা জানি যে ওখানে কাছে হাতিয়া আছে, হাতিয়ার সেখানে উপজেলা কর্তৃপক্ষ এবং নোয়াখালী কর্তৃপক্ষকে নতুন ভাবে একটা ব্যবস্থাপনা চিন্তা করতে হবে, বাংলাদেশি নয় রোহিঙ্গাদের কথা চিন্তা করেও। তো সেই ক্ষেত্রে বিশেষ করে কক্সবাজার এবং নোয়াখালীর একটা নিয়মিত সমন্বয় এবং একে অপরের কাছ থেকে শেখার একটি জায়গা থাকবে, এটা আমরা আশা করবো যে অদূর ভবিষ্যতে, এবং বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার আগে বা অন্তত একই সময়ে এগুলো ভাবতে হবে, কারণ ওখানে নিয়ে যাওয়ার পরে কিছু কিছু তাৎক্ষণিক জটিলতা তৈরি হবে। আঞ্চলিক নিরাপত্তা বলি, সেখানে তাদের জীবিকা নির্বাহের যে ব্যবস্থা, মাছ ধরার নৌকো, ওখানে কিন্তু জলদস্যুদেরও কিন্তু আশেপাশে আক্রমণ থাকে বিভিন্ন সময় আমরা শুনেছি, এগুলোর পুরোটারই এখন একটা নতুন ভাবে চিন্তা করতে হবে, কারণ একটি নতুন জনগোষ্ঠী সেখানে যাচ্ছে। তো এটা কতটা তৈরি হচ্ছে কক্সবাজার এবং বিশেষ করে নোয়াখালী কর্তৃপক্ষ, সেটাও একটু ভাবার বিষয়।
হ্যাঁ, সেটা তো অবশ্যই। কামাল হোসেনের কাছে, হ্যাঁ আমরা মোহাম্মদ কামাল হোসেনের কাছে আসব, এ বিষয়ে যদি কিছু বলেন।
এটা যথার্থই বলেছেন যে আমাদের যে একটা বিষয় এখানে উল্লেখ্য, যে আমাদের এই যারা এখানে মাঝি আছে, বিভিন্ন আমাদের যে 32টা ক্যাম্প আছে, ক্যাম্পের যারা মাঝি বা লিডার যাকে আমরা বলি, তারা যারা আছে, সরকারের একটা চিন্তা ভাবনা আছে সহসাই সম্ভবত এই মাঝিদের নিয়ে ভাষাঞ্চরে তাদের একটা পরিদর্শন করানো হবে, যাতে তারা বুঝতে পারে যে সরকার এখানে কি আয়োজন করেছে। তারা যখন ফিরে এসে বলবে তখন হয়তো তারা একটা সত্যির জায়গা খুঁজে পাবে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ম্যানেজমেন্টের যেটা এখন কক্সবাজারে আমরা যেভাবে করছি, এখানে সরকারের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের একটা এখানে ব্রাঞ্চ আছে, আপনারা জানেন যে একজন শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার আছে একজন অ্যাডিশনাল সেক্রেটারি লেভেল, এবং তার অধীনে কর্মকর্তারা আছে, এবং সিকিউরিটির জন্য আমাদের পুলিশ ফোর্স আছে, আমাদের আনসার আছে, একটা ম্যানেজমেন্ট, টোটাল একটা ম্যানেজমেন্টের মধ্যে কক্সবাজারে এই রোহিঙ্গারা আছে। সুতরাং যখন এদেরকে ভাষাঞ্চরে নেওয়া হবে তখন নোয়াখালী যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এই এই বিষয়গুলোই তারা আবার নতুন করে তারা হয়তো শুরু করবে। সেক্ষেত্রে হয়তো আমাদের অভিজ্ঞতা, আমরা এখানে যেভাবে করছি সেই বিষয়গুলো আমরা, এগুলো কিন্তু আমাদের মধ্যে শেয়ার হবে, এবং এই যৌথ সমন্বয় সভা হবে, মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কর্মকর্তা থাকবে, আমাদের জেলা প্রশাসন কক্সবাজার, জেলা প্রশাসন নোয়াখালী, বিভাগীয় কমিশনার, যারা এর সাথে সংশ্লিষ্ট আছে সবাই কিন্তু একটা সমন্বয়ে প্রস্তুতিমূলক অনেকগুলো সভা হবে, অনেকগুলো আলোচনা হবে, এবং সেখান থেকে ডিসিশন হবে, সেইভাবে কিন্তু এগুলো চলবে। সুতরাং ওখানে নতুন জায়গায় নতুন অনেক কিছুই করতে হবে, এবং সরকারের কিন্তু সেই প্রস্তুতিগুলো আছে, সরকার যখনই এটা চাইবে তখনই আমাদের জেলা প্রশাসন নোয়াখালী এবং কক্সবাজার আমরা বা বিভাগ, যেহেতু এটা একটা বিভাগের মধ্যে, এটা একটা সুবিধা আছে যে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, তিনি এটাকে টোটালটা জিনিস কোঅর্ডিনেশন করতে পারবেন,
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নানান রকম আশঙ্কার কথা মানুষ বলেছেন, ভেবেছেন, যেরকম আইন শৃঙ্খলা, তারপরে মানব পাচার,
অনেক কিছু।
হ্যাঁ, তো এইসব কি গত এক বছরে আপনারা কোন কিছু পেয়েছেন যে খুব ব্যাপক আকারে কিছু একটা, হ্যাঁ, জঙ্গিবাদ কিংবা
জঙ্গিবাদের কোন আলামত আমাদের কাছে নেই। তবে এখানে যেটা হয়েছে যে তাদের যে পারিবারিক কলহ ঝগড়া যেটা আগে থেকে ছিল, সেটা এখানে তারা যখন একটু সেটেল হয়ে গেছে তখন এইগুলো একটু মাথাচাড়া দিয়ে দাঁড়া উঠেছে, এবং এর মধ্যে আমাদের দেখছি যে গত এই এক বছরে প্রায় 22টার মতো যে খুন হয়েছে তাদের নিজেদের দ্বন্দ্বের কারণে, এটা কোনো অন্য কোনো বিষয় এখানে নেই। এবং এর সাথে সাথে তারা অনেকে যেহেতু মায়ানমার থেকে এসছে, এবং জানেন যে মায়ানমার থেকে ইয়াবার যে মাদক পাচারের যে বিষয়গুলো আছে, এটার সাথে হয়তো কেউ কেউ এখন তারা কিছুটা হলে জড়িয়ে পড়ছে, এবং সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদের একেবারে নিয়ন্ত্রণে আছে, আমরা নজরদারির মধ্যে রেখেছি, কিন্তু জঙ্গিবাদ বা অন্য কোনো বিষয় এগুলো এখনো এখন পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা যেটা আছে, আমাদের ওখানে ক্যাম্প, পুলিশ ক্যাম্প করা হয়েছে, আমাদের বিজিবি পাহারা দিচ্ছে, আমাদের 11টা চেকপোস্ট আছে সেখানে দিনরাত পাহারা হচ্ছে, এবং ভিতরে রাতে এখন আর্মি, পুলিশ, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কিন্তু টহল দিচ্ছে। সুতরাং সব মিলিয়ে এখন এই মুহূর্তে অবস্থা আমাদের নিয়ন্ত্রণে আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।
আমাদের হাতে খুব একটা সময় নেই, আমাদের যারা শ্রোতা ফেসবুকে যারা এসেছিলেন, দর্শক যারা এসেছিলেন, তাদের কিছু নাম আমরা বলে দিই।
অনেকেই এই আলোচনা শুনেছেন, মোহাম্মদ মাসুদুর রহমান, ওয়ালি নেওয়াজ, সিদ্ধার্থ ভট্টাচার্য, শঙ্কর হালদার, জয়ন্ত হৈমন্তী সহ আব্দুল মান্নান, অনেকেই প্রশ্ন করেছেন, এবং সকলেই মূল প্রশ্ন যেটি, সেটি হলো যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে কবে নাগাদ, এবং এই সংকটের সমাধান কবে নাগাদ হবে এই প্রশ্ন করেছেন, তো আশা করি এই আলোচনার মাধ্যমে
সমাধান তো কিছুটা তারা বলেই দিয়েছেন কবে এবং স্থানান্তরণও কখন শুরু হতে পারে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেলিম এর মধ্যে থেকে এলো যে ভাষান্তরের প্রকৃত অবস্থা বর্তমানে, যারা আগে থেকে জানতো যে পানির নিচে ডুবে আছে সবকিছু,
এগুলো জানতে
দেওয়া হচ্ছে, কি অবস্থা হয়েছে, কতটা উন্নত ব্যবস্থা সেখানে চালু করা হয়েছে, কি কি পরিকল্পনা করা হচ্ছে সেইগুলো জনসমক্ষে তুলে ধরা।
সেগুলো তো আজকে আলোচনায় কিছুটা স্পষ্ট হলো যে অনেক ভালো ব্যবস্থা হয়েছে।
আমরাও চেষ্টা করব বিভিন্ন মানে যারা বিশেষজ্ঞ আছেন, যারা কর্মকর্তা রয়েছেন, যারা ওখানকার বাসিন্দা, তাদেরকে নিয়ে আমাদের শ্রোতা দর্শকদের কাছে ভাষান্তরের প্রকৃত রূপটা বর্তমানে কি সেই বিষয়টি তুলে ধরার জন্য।
এবং আরো একটু স্বস্তির বিষয় হলো যে আবুল কালাম সাহেব বললেন যে এখানে অপরাধ প্রবণতা, জঙ্গিবাদ এগুলোর কোনো আশঙ্কা যেগুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই।
মোহাম্মদ কামাল যিনি জেলা প্রশাসক,
মোহাম্মদ কামাল হোসেন বলছিলেন। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজকের মতো শেষ করি আমরা
আলাপনের আলোচনা, আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এবার সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
এ মাসের গোড়ার দিকে এক সৌদি সাংবাদিক যে তুরস্কে নিখোঁজ হয়ে যান তার প্রেক্ষিতে ব্যবসা জগতের দুই নেতা রিচার্ড ব্রানসন এবং স্টিভ কেইস সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন। ব্রিটেনের ভার্জিন গ্রুপের প্রধান বেনসন এক বিবৃতিতে জানিয়েছেন, তার ভাষায়, আমি সৌদি আরবের বর্তমান সরকার এবং তাদের নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপরে প্রচণ্ড আশাবাদী, আর সে কারণে আমি লোহিত সাগরে পর্যটন প্রকল্পের দুটি কার্যক্রমের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলাম। তুরস্কের সাংবাদিক জামাল খাশোগির উধাও হয়ে যাওয়ার ঘটনাটি যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা স্পষ্টতই প্রতীয়মান যে সৌদি সরকারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা পশ্চিমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। অক্টোবর মাসের দুই তারিখে সৌদি সাংবাদিক খাশোজি তার বাগদত্তা হাতিস চেঙ্গিসকে বাইরে দাঁড় করিয়ে রেখে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি তার আগের বিয়ের তালাকের কাগজপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন এবং তারপর তিনি ফিরে আসেননি। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের রাজ্য ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। দানুবীয় হারিকেন মাইকেলের আঘাতে ১১ জন প্রাণ হারিয়েছেন। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন পুরো একটি ব্লকে যত বাড়িঘর ছিল সবটা ঝড়ের তাণ্ডবে মাটির সঙ্গে মিশে গিয়েছে। উগান্ডার পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন যে ধ্বংসস্তূপে ভূমিধসে সেখানে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্যোগ মোকাবেলা সংস্থার কমিশনার মার্টিন ওর রয়টার সংবাদ সংস্থাকে জানিয়েছে যে নদীর পাড় ধসে উপচে পড়া বিশাল জলরাশি কুল ছাপিয়ে পড়লে অনেকে পানিতে ডুবে প্রাণ হারান। পোপ ফ্রান্সিস ওয়াশিংটনের কার্ডিনাল ডোনাল্ড ইউরোল্ডের ইস্তফা মঞ্জুর করেছেন। কার্ডিনাল ডোনাল্ড ইউরোল্ড নানা সময়ে নানা যৌন নিপীড়ন সম্পর্কিত অভিযোগগুলো যেভাবে মোকাবেলা করেছেন তার রোমান ক্যাথলিক চার্চে দারুণ উত্তেজনার সৃষ্টি করে। এবছরের প্রথম ভাগে কার্ডিনাল ইউরোল্ড থিওডোর ম্যাককেরিকের ওয়াশিংটন ডিসির বিশপের পদে নিয়োগ দেন, যার বিরুদ্ধে ইতিমধ্যেই যৌন অসদাচরণের অভিযোগ ছিল। এর পরপরই ১৯৮৮ এবং ২০০৬ সালে তিনি যখন পেনসিলভেনিয়ার পিটসবার্গের বিশপ ছিলেন তখন ঘটে যাওয়া যৌন কেলেঙ্কারির অভিযোগ সমাধানে তার নেওয়া পদক্ষেপগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় অনুদান বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। মামলাকারীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের রায়ের কোনো স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। গ্রেনেড হামলা মামলার রায়ের কারণে বর্তমানে লন্ডন প্রবাসী বিএনপি নেতা তারেক রহমানের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দলের মহাসচিব।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সঞ্জানা ফিরোজ, OBS পদ্ধতিতে ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সাফিউল আলম মাসুদ, প্রকৌশলী ছিলেন আইদিন উৎকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি আমি আনিসা আহমেদ। শুভরাত্রি আপনাদের সবাইকে। This program has come to you from the Voice of America, Washington.